এখন আমরা আদি পুস্তকের ২৫ অধ্যায় পাঠ করছি। অব্রাহামের আরও বিবাহ ও মৃত্যু। আর অব্রাহাম কোটুরা নাম্নি আর এক স্ত্রীকে বিবাহ করেন। তিনি তাঁহার জন্য শিমরন, জকশন, মদান, মিদিয়ন, শিশবক ও শুহ এই সকলকে প্রসব করিলেন। অকশন হইতে শিবা ও দদান জন্মে। অসুরীয়, লটুসীয় ও লিউমীয় লোকেরা দদানের সন্তান এবং মিদিয়নের সন্তান ঐফা, এফর, হনক, অবিদ ও ইলদায়া এই সকল কোটুরার সন্তান। আর অব্রাহাম ইসহাককে আপনার সর্বস্ব দিলেন, কিন্তু আপন উপপত্নীদের সন্তানদিগকে অব্রাহাম ভিন্ন ভিন্ন দান দিয়া আপনার জীবদ্দশাতেই আপন পুত্র ইসহাকের নিকট হইতে তাহাদিগকে পূর্বদিকে পূর্বদেশে প্রেরণ করিলেন। অব্রাহামের জীবনকাল ১৭৫ বৎসর। তিনি এত বৎসর জীবিত ছিলেন। পরে অব্রাহাম বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া শুভ বৃদ্ধাবস্থায় প্রাণ ত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। আর তাঁহার পুত্র ইসহাক ও ইসমাইল মম্রির সম্মুখে হেতীয় শোহরের পুত্র ইফ্রনের ক্ষেত্রস্থিত মকপেলা গুহাতে তাঁহার কবর দিলেন। অব্রাহাম হেতের সন্তানদের কাছে সেই ক্ষেত্র ক্রয় করিয়াছিলেন। সেই স্থানে অব্রাহামের ও তাঁহার স্ত্রী সারার কবর দেওয়া হয়। অব্রাহামের মৃত্যু হইলে পর ঈশ্বর তাঁহার পুত্র ইসহাককে আশীর্বাদ করিলেন এবং ইসহাক বেরলহয় রোইর নিকটে বসতি করিলেন। অব্রাহামের পুত্র ইসমাইলের বংশবৃত্তান্ত এই। সারার দাসী মিসরিয়া হাগার অব্রাহামের জন্য তাঁহাকে প্রসব করিয়াছিল। আপন আপন নাম ও গোষ্ঠী অনুসারে ইসমাইলের সন্তানদের নাম এই। ইসমাইলের জ্যেষ্ঠ পুত্র নবায়ত, পরে কেদর, অদ্বেল, মিকশম, মিশম, দুমা, মশা, হদদ, তেমা, জিটুর, নাফিস ও কেদমা এই সকল ইসমাইলের সন্তান এবং তাঁহাদের গ্রাম ও তাম্বুপল্লী অনুসারে তাঁহাদের এই এই নাম। তাঁহারা আপন আপন জাতি অনুসারে দ্বাদশ জন অধ্যক্ষ ছিলেন। ইসমাইলের জীবনকাল ১৩৭ বৎসর ছিল। পরে তিনি প্রাণ ত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। আর তাঁহার সন্তানগণ হবিলা অবধি অসুরিয়ার দিকে মিশরের সম্মুখস্থ সুর পর্যন্ত বসতি করিল। তিনি তাঁহার সকল ভ্রাতার সম্মুখে বসতি স্থান পাইলেন। ইসহাকের বৃত্তান্ত। অব্রাহামের পুত্র ইসহাকের বংশবৃত্তান্ত এই। অব্রাহাম ইসহাকের জন্ম দিয়েছিলেন। ৪০ বৎসর বয়সে ইসহাক অরামীয় বথুয়েলের কন্যা অরামীয় লাবণের ভগিনী রিবিকাকে পদ্মন অরাম হইতে আনাইয়া বিবাহ করেন। ইসহাকের স্ত্রী বন্ধা হওয়াতে তিনি তাঁহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তাহাতে সদাপ্রভু তাঁহার প্রার্থনা শুনিলেন। তাঁহার স্ত্রী রিবিকা গর্ভবতী হইলেন। পরে তাঁহার গর্ভমধ্যে শিশুরা জড়াজড়ি করিল। তাহাতে তিনি কহিলেন, যদি এরূপ হয় তবে আমি কেন বাঁচিয়া আছি? আর তিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিতে গেলেন। তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তোমার জঠরে দুই জাতি আছে ও তোমার উদর হইতে দুই বংশ বিভিন্ন হইবে। এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান হইবে ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে। পরে প্রসবকাল সম্পূর্ণ হইল, আর দেখো তাঁহার গর্ভে যমজ পুত্র, যে প্রথমে ভূমিষ্ঠ হইল সে রক্তবর্ণ এবং তাঁহার সর্বাঙ্গ লোমশ বস্ত্রের সদৃশ ছিল। তাহার নাম এসৌ লোমস রাখা গেল। পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল, তাহার হস্ত এসৌর পাদমূল ধরিয়াছিল, আর তাহার নাম জাকব পাদগ্রাহী হইল। ইসহাকের ষাট বৎসর বয়সে এই যমজ পুত্র হইল। পরে সেই বালকেরা বড় হইলে এসৌ নিপুণ শিকারী ও প্রান্ত বিহারী হইলেন, কিন্তু জাকব শান্ত ছিলেন, তিনি তাম্বুতে বাস করিতেন। ইসহাক এসৌকে ভালোবাসিতেন, কেননা তাহার মুখে মৃগমাংস ভালো লাগিত, কিন্তু রিবিকা জাকবকে ভালোবাসিতেন। একদা জাকব দাইল পাক করিয়াছেন এমন সময় এসৌ ক্লান্ত হইয়া প্রান্তর হইতে আসিয়া জাকবকে কহিলেন, আমি ক্লান্ত হইয়াছি, বিনয় করি ওই রাঙা দ্বারা আমার উদর পূর্ণ কর। এই জন্য তাহার নাম ইদম রাঙা খ্যাত হইল। তখন জাকব কহিলেন, অদ্য তোমার জ্যেষ্ঠাধিকার আমার কাছে বিক্রয় কর। এসৌ বলিলেন, দেখো আমি মৃতপ্রায়, জ্যেষ্ঠাধিকারে আমার কি লাভ? জাকব কহিলেন, তুমি অদ্য আমার কাছে দিব্য কর। তাহাতে তিনি তাহার কাছে দিব্য করিলেন। এইরূপে তিনি আপন জ্যেষ্ঠাধিকার জাকবের কাছে বিক্রয় করিলেন, আর জাকব এসৌকে রুটি ও মসুরের রান্ধা দাইল দিলেন এবং তিনি ভোজন পান করিলেন, পরে উঠিয়া চলিয়া গেলেন। এইরূপে এসৌ আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করিলেন।